Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ashhadu an la أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مصلح موعود رضي الله عنه একটা পংক্তি আছে, এরা নিজেদের এরা তোমাদেরকে হোসেনের সম্মান দিয়ে থাকে আর নিজেদের ক্ষেত্রে প্রমাণ করে যে তারা ইজিদেরই বংশ। এটি কত লাভজনক ব্যবসা, দুঃশত্রুকে তীর মারতে দাও। এটি হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহুর একটি দীর্ঘ কবিতা, যাতে জামাতকে ধৈর্য এবং দৃঢ়চিত্ততার এবং সৎ সাহসের নসিহত করেছেন। নজম তিনি 1935 সনে লিখেছেন, যখন জামাতের বিরুদ্ধে সর্বত্র ব্যাপক হইচই ছিল। এখন আমি এই নজমের বর্ণিত বিষয় বর্ণনা করব না, বরং এই পংক্তির আলোকে কিছু বলব। এই পংক্তির মাধ্যমে প্রত্যেক মুসলমানের সামনে ইসলামের ইতিহাসের একটি বেদনাদায়ক এবং চরম অন্যায়ের ঘটনা সামনে আসে। কিন্তু এই বেদনাদায়ক এবং হৃদয় বিদারক ঘটনার সঠিক ধারণা শুধু তারাই করতে পারে যারা নিজেরা জুলম এবং অত্যাচারের জাতাকলে পিষ্ট হচ্ছেন। এই ঘটনায় ঘটনার জন্য প্রত্যেক মুসলমান এই সহানুভূতি এবং সমবেদনা প্রকাশ করে থাকে। আর শিয়ারা প্রত্যেক বছর মহরমে নিজস্ব রীতি অনুসারে সেই দুঃখ এবং বেদনার হাহুতাশ করে থাকে। যদিও আমাদের দৃষ্টিতে তারা এই ক্ষেত্রে অতি বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, কিন্তু এটি তাদের নিজস্ব একটি রীতি দুঃখ এবং বেদনা প্রকাশের। কিন্তু আমি যেভাবে বলেছি যে এই জুলম এবং অত্যাচারের প্রকৃত ধারণা শুধু তারাই করতে পারে যারা জুলম এবং অত্যাচারের সম্মুখীন। আর আজকের যুগে জামাতে আহমদিয়ার তুলনায় বেশি কে কারবালার ঘটনা সত্যিকার অর্থে বুঝতে এবং অনুধাবন করতে পারে, সে কারণে হযরত মুসলিমত বলেন যে এরা তোমাদেরকে হোসাইনের সম্মান দিয়ে থাকে আর নিজেরা প্রমাণ করে যে তারা ইজিদের বংশ। এই উভয় পক্ষ কারা? তারা উভয়ই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার দাবিকারক। কিন্তু এক পক্ষ কালেমার প্রকৃত মর্ম বুঝে নির্যাতিত হয়েছে, দ্বিতীয় পক্ষ কলেমার ভ্রক্ষেপ না করে অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কারবালার ঘটনাও কারবালায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার পরিবারের সদস্যবর্গ এবং কয়েকজন সাথী সঙ্গীকে বড় নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। সত্যিকার অর্থে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনারই একটি ধারাবাহিকতা। তাকওয়া যখন লোপ পেতে থাকে, ব্যক্তিগত স্বার্থ যখন সমষ্টিগত স্বার্থের উপর প্রাধান্য পায়, যখন বস্তুবাদিতা ধর্মের উপর প্রাধান্য পায়, তখন এমনই হয়। অন্যায় এবং বর্বরতার ক্ষেত্রে মানুষ সীমা ছাড়িয়ে যায়। আল্লাহওয়ালাদের রক্ত ছড়ানো হয় খোদা তালার নামে, কত বড় দুর্ভাগ্য এটি, এটি কত বড় দুর্ভাগ্য যে কলেমা পাঠকারীদের জুলম অত্যাচার নিষ্পেষণের লক্ষ্যে পরিণত করা হয়। কালেমা পাঠকারীরা এই কালেমা পাঠকারীদের জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত করছে, এমনকি এরা এমন নিষ্ঠুর যে মাসুম নিরীহ এবং নিষ্পাপ বালক বালিকাদের রক্ত ঝরাতেও দ্বিধা করে না। আল্লাহ তাআলার নামে এবং রসুলের নামে, খোদা এবং রসুলের খাতিরে ধন সম্পদ যারা উৎসর্গ করে তাদের দুঃখ এবং কষ্ট এবং সমস্যার মুখে ঠেলে দেয়া হয়। এর তুলনায় বড় দুর্ভাগ্য এদের আর কি হবে যে খোদা এবং রসুলের নামে জুলম এবং অত্যাচারের বাজার গরম করছে এবং খোদা এবং রসুলের নামে তারা এই অন্যায় করছে, এই জুলম করছে, এই বর্বরতার আশ্রয় নিচ্ছে। কোরআনে করিম এমন লোকদের ভয়াবহ এবং শোচনীয় অবস্থা বর্ণনা করতে গিয়ে বলে যে ওমাই আক্তুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়াগাদাবাল্লাহু আলাইহিম ওয়ালানাহু ওয়া'আদা লাহু আযাবান আযীম। যে ব্যক্তি জেনে শুনে কোন মোমেনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, দীর্ঘকাল সে সেই জাহান্নামে থাকবে এবং আল্লাহর গজব এবং ক্রোধ তার উপর বর্ষিত হবে, আল্লাহ তাআলা নিজের সন্নিধান থেকে তাকে দূরে ঠেলে দেবেন অর্থাৎ অভিশপ্ত করবেন তাকে, আর তার জন্য অনেক বড় আযাব তিনি প্রস্তুত করে রেখেছেন। এমন ব্যক্তি যে এমন কর্ম করে তার জন্য চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, শুধু জাহান্নামে নিক্ষিপ্ত হবে না বরং দীর্ঘকালের জন্য জাহান্নাম তার ঠিকানা হবে এবং খোদা তালার ক্রোধ বর্ষিত হবে ক্রমশ। আল্লাহর এই যে জাহান্নাম, এই যে খোদার অভিশাপ এবং খোদার ক্রোধ অসন্তোষ, এটি সামান্য কোনো বিষয় নয় বরং অনেক বড় একটি আযাব, অনেক বড় একটি শাস্তি। বড় দুর্ভাগ্য আর কি হবে যে কালেমা পাঠক হওয়া সত্ত্বেও, কালেমা পাঠকারী হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে অব্যাহতভাবে খোদার ক্রোধ আযাবের সে শিকার হবে এবং দীর্ঘকাল অনেক বড় আযাবের ভিতর সে হাবুডুবু খাবে। অতএব যে ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ এবং জাগতিক স্বার্থের বশবর্তী হয়ে এমন কাজ করে সে খোদার চরম ক্রোধের শিকার হচ্ছে, ক্রোধভাজন হচ্ছে। আর যে নির্যাতিত, যে মজলুম এই নিহত হওয়ার কারণে বালাহিয়াউন দ্বারা বেহেম ইউরজাকুনের সম্মান লাভ করছে, তারা তাদের প্রভুর দর্শনে ধানে জীবিত এবং সেখানে তিনি তাদেরকে রেজেক দেন, অতএব এই সম্মান তারা লাভ করছে। আর খোদার দৃষ্টিতে যারা জীবিত এবং নিজের প্রভুর সন্নিধানে যারা রিজিক হিসাবে জান্নাত লাভ করছে, এমন ব্যক্তির জন্য আর বড় পুরস্কার কি হবে। হযরত ইমাম হুসাইন এবং হাসান যারা ছিলেন তাদের সম্পর্কে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা জান্নাতের যুবকদের সর্দার, তারা তাদের উভয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন যে হে আল্লাহ, আমি তাদের ভালোবাসি, তুমিও তাদের প্রতি তাদেরকে ভালোবাসো। অতএব যারা রাসূলুল্লাহর দোয়ার কল্যাণ এতটা লাভ করেছেন আর একই সাথে যারা শাহাদাতের পদমর্যাদাও লাভ করেন, এমন মানুষ অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে জান্নাতে মহান জীবিকা লাভ করবেন এবং জীবিকা উত্তম জীবিকার ওয়ারেস হবেন, এবং তাদের হত্যাকারী অবশ্যই খোদার গজব এবং ক্রোধের শিকার হবে। এই মাস অর্থাৎ মহররমের প্রথম 10 দিন আমরা অতিবাহিত করছি, প্রথম আষাঢ় অতিবাহিত করছি। এই মাসে আজ থেকে 1400 বছর পূর্বে 10 তারিখে নিষ্ঠুর পাষাণরা রসুল্লাহ সাল্লাহামের প্রিয়কে শহীদ করে। যে শাহাদাতের ঘটনা শুনে লোম শিওরে উঠে। এই পাষাণরা এক মুহূর্তের জন্য চিন্তা করল না যে কাকে আমরা খড়গ আঘাত করতে যাচ্ছি। কিন্তু আমি যেভাবে বলেছি যে ইমান যখন হারিয়ে যায় তখন সমস্ত আবেগ অনুভূতি মানুষের মিটে যায়, হারিয়ে যায়, বরং খোদাভীতি নিশ্চিহ্ন হয়ে যায়। আর খোদাভীতি যদি না থাকে তাহলে আল্লাহ দৃষ্টিতে কার কি মকাম বা মর্যাদা এটি কোনো গুরুত্ব রাখে না, আর মানুষের সামনে এর কোনো গুরুত্বই থাকে না। হযরত ইমাম হুসাইনের শাহাদত কিভাবে হয়েছে, এরপর তার পবিত্র লাশের সাথে কি আচরণ করা হয়েছে, সেই ঘটনা শুনে মানুষ এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয় যে হয়তো এরা বাহ্যত কালেমা পাঠ করে কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে খোদার সত্তায় তাদের কোনো বিশ্বাস নেই, আল্লাহকে তারা মানে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কিছু নীতি এবং কিছু নিয়ম কানুন উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে শত্রুদের ক্ষেত্রে শত্রুদের ক্ষেত্রেও সুবিচার এবং সংযত আচরণের শিক্ষা দিয়েছেন। আর শত্রু এমন যারা ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু ইসলামকে হত্যা করতে উদ্যত ছিল, তাদের সাথে যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে তারা মারা গেলে আরবদের রীতি অনুসারে অঙ্গচ্ছেদ এবং লাশের অসম্মানের যে রীতি ছিল আরবদের ভিতর তা করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বারণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত কুপ্রথা এবং সামাজিক রীতিনীতি মিটাতে এসেছেন যার কারণে মানবিক মূল্যবোধ পদদলিত হয়। তিনি কাফেরদের প্রতিও মার্জনা এবং ক্ষমার নির্দেশ দিয়েছেন। কিন্তু খোদার এই প্রিয় রসুলের বড় প্রিয় দৈহিত্র যার জন্য খোদার কাছে এই দোয়া করতেন যে হে আল্লাহ আমি একে ভালোবাসি তুমিও তাকে ভালোবেসো, এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার এই দৈহিত্রকে ভালোবাসে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসে সে আসলে খোদা তালাকে ভালোবাসে, আর খোদার ভালোবাসা এবং খোদা প্রেমের কারণে সে জান্নাতে প্রবেশ করবে। একইভাবে তার প্রতি তার দৈহিত্রের প্রতি যে ঘৃণা পোষণ করে বিদ্বেষ পোষণ করবে সে খোদার অসন্তোষ এবং ক্রোধভাজন হবে। যে কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে সে তার প্রিয়দেরকেও ভালোবাসে। এটি হতে পারে না যে একদিকে প্রেমের দাবি কারোর সাথে, অপরদিকে সেই প্রেমাস্পদের যারা প্রিয় তাদের সন্তান সন্ততির প্রতি ঘৃণা থাকবে, বা কারোর সাথে ভালোবাসার দাবি করে তার জীবদ্দশায় তার প্রিয়দের কে মানুষ ভালোবাসে কিন্তু তার ইন্তেকালের সাথেই সেই প্রিয়দের সাথে ভালোবাসার দাবি মানুষ ভুলে যায়। এটি দুনিয়ার কীটদের রীতি হতে পারে কিন্তু খোদার সাথে যারা সম্পর্ক রাখে তাদের এটি বৈশিষ্ট্য হতে পারে না। রওয়ায়েতে আছে, বর্ণিত ঘটনায় বর্ণিত হয়েছে যে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে কোথায় যাচ্ছিলেন, পথিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় দহিদ্রকে বাচ্চাদের মাঝে খেলতে দেখে নিজের কাঁধে বসান এবং স্নেহ প্রদর্শন করে তো বলেন যে আমার মনিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বড় প্রিয় ছিল, তিনি তাকে অনেক ভালোবাসেন, তাই আমি তার প্রতি আমার ভালোবাসা প্রদর্শন করছি। তো এই হলো বিশ্বস্ততা এবং ভালোবাসা প্রকাশের রীতি। কিন্তু কারবালায় তার সাথে কি ব্যবহার হয়েছে তা দেখুন, যে শিখানিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন পৃথিবীতে তা কিভাবে পদদলিত হয়েছে দেখুন। ঘটনা প্রবাহে উল্লেখ আছে যে তার সৈন্যবাহিনীর উপর শত্রুর যখন নিয়ন্ত্রণ পায় তখন তিনি অর্থাৎ ইমাম হুসাইন ঘোড়াকে সমুদ্রমুখী করে অগ্রসর হওয়ার ইচ্ছা করেন। এই ব্যক্তি বলেন যে সমুদ্র এবং এদের মাঝে বাদ সাধ মানুষ তার পথে বাধা সৃষ্টি করে এবং তাকে নদী পর্যন্ত যেতে বা নদীর দিকে অগ্রসর হতে দেন, সে ব্যক্তি তার প্রতি তীর ছুড়ে যা তার চিবুকের নিচে লাগে। বর্ণনাকারী বলেন আসলে তার যুদ্ধের অবস্থার চিত্র অঙ্কন করছেন, যে তিনি পাগড়ি পরে মেহেন্দি লাগিয়ে পদব্রজে সেভাবে যুদ্ধ করছিলেন যেভাবে কোন দক্ষ যোদ্ধা তীর এড়িয়ে যুদ্ধ করেন। আমি শাহাদাতের পূর্বে তিনি রাদিয়াল্লাহু আনহুকে কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলার কসম আমার পর খোদার এমন কোন বান্দাকে তোমরা হত্যা করবে না যাকে যার হত্যার কারণে আমার হত্যার তুলনায় আল্লাহ তোমাদের প্রতি বেশি অসন্তুষ্ট হতে পারেন। আল্লাহ তাআলার কসম আমি আশা করি খোদা তাআলা তোমাদেরকে লাঞ্ছিত করবে না এবং আমাকে সম্মানিত করবেন, এরপর আমার হত্যার প্রতিশোধ এমনভাবে নেবেন যে তোমরা ভাবতেও পারো না। খোদা তাআলার কসম যদি আমাকে তোমরা হত্যা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে যুদ্ধ সৃষ্টি করবেন এবং তোমাদের রক্ত ঝরবে, যতক্ষণ পর্যন্ত বেদনাদায়ক শাস্তিকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি না করেন তিনি বিরত হবেন না। তাকে শহীদ করার পর কুফাবাসীরা কি ব্যবহার করেছে তা দেখুন, অনেকেই তাবুতে লুটপাট আরম্ভ করে, এমনকি মহিলাদের মাথা থেকে চাদর পর্যন্ত তারা টেনে নিয়ে যায়। আমর বিন সাদ ঘোষণা করে যে কে কে হযরত ইমাম হুসাইনের সব বা মৃতদেহের উপর ঘোড়া দৌড়ানোর জন্য প্রস্তুত। এটি শুনে দশজন ঘোড়সওয়ার বের হয়, যারা নিজেদের ঘোড়া নিয়ে তার পবিত্র দেহের উপর ঘোড়া দৌড়ায় এবং পিষ্ট করে, এমনকি তার বক্ষ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই যুদ্ধে হযরত ইমাম হুসাইনের দেহে তীরের 45টি আঘাত আসে, অন্য রওয়ায়েত অনুসারে 33টি বর্ষা এবং 33টি তরবারির আঘাত আসে তীরের আঘাত এর বাইরে। আর জুলুমের আতিশয্য দেখুন, ইমাম হুসাইনের দেহ পরবর্তীতে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠানো, যে কুফার গভর্নর ছিল, সে উচ্ছেদ করে মাথা পাঠানো হয়। গভর্নর হযরত ইমাম হুসাইনের মাথা কুফায় মাটিতে পুঁতে রাখে। এরপর জাহাব বিন কায়েসের হাতে এমেজিদের কাছে তার মাথা প্রেরণ করা হয়। তো এই ছিল নির্দয় ব্যবহার যা তার সাথে করা হয়েছে, তার লাশের সাথে করা হয়েছে শাহাদাতের পর। এর তুলনায় নিষ্ঠুর এবং নির্দয়ের পাষাণ ব্যবহার আর কি হতে পারে। তার পবিত্র লাশকে, তার সবকে, মৃতদেহকে পিষ্ট করা হয়েছে, লাশের এমন অসম্মান অবমাননা কোন নোংরা শত্রুই তার শত্রুর লাশের করতে পারে। কোন কালেমা পাঠক যে সে রসুলের সাথে সম্পর্কের দাবি করে, যে রসুল মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার তাকিদ পূর্ণ নির্দেশ দিয়েছেন নিজ মান্যকারীদের, সে রসুলের মান্যকারী কখনো এমনটি করতে পারে না। অবশ্যই এমন কাজের মাধ্যমে এ ধরনের লোকদের অভ্যন্তরে যে শুধু নোংরামি আর নোংরামি ছিল তাই প্রকাশ পায়। এরা বস্তুনিয়ার কীট ছিল এবং নিজেদের লক্ষ্য অর্জনের জন্য সাধুতা ভদ্রতার সকল সীমা তারা অতিক্রম করতে পারে এবং করেছে। ধর্মের সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই। এদের স্বার্থান্ধতাই হযরত ইমাম হুসাইন আজ করেছেন, অনুমান করেছেন এবং আজ করে এজিদের বায়াত করতে অস্বীকার করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, হযরত ইমাম হুসাইন দুরাচারী লম্পটদের হাতে বয়াত করা পছন্দ করেননি, কারণ এর ফলে ধর্ম প্রভাবিত হয়। তিনি আরো বলেন যে নোংরা ইয়াজিদের বয়াতে অধিকাংশ মানুষ ঐক্যবদ্ধ ছিল, এজমা হয় তাদের, কিন্তু ইমাম হুসাইন এবং তার ছোট জামাত এমন এজমাকে ঐক্যমত্যকে গ্রহণ করেননি, এর বাহিরে অবস্থান নিয়েছেন। কিন্তু বয়াত না করা সত্ত্বেও হযরত ইমাম হুসাইন মীমাংসার চেষ্টা করেছেন। তিনি যখন দেখলেন যে মুসলমানদের রক্ত ঝরার, রক্ত প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে, তিনি তার সাথীদের ফেরত পাঠিয়ে দেন। তিনি বলেন, তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো, এখন কেননা পরিস্থিতি ভিন্ন, শুধু সেই কয়েকজন ব্যতিরেকে যারা তার সাথে থাকা পছন্দ করেছেন, যাদের সংখ্যা 30 বা 40 ছিল, বা তার পরিবারের সদস্যরা ছিলেন সাথে। এরপর তিনি ইয়াজিদের প্রতিনিধিদের এই কথা বলেছেন যে আমি যুদ্ধ চাই না, আমাকে যেতে দাও, আমি গিয়ে খোদার ইবাদত করতে চাই, বা কোনো সীমান্তে আমাকে পাঠিয়ে দাও, যেন ইসলামের জন্য যুদ্ধ করতে করতে আমি শাহাদত বরণ করতে পারি, বা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, যেন তাকে আমি বোঝাতে পারি যে আসল ব্যাপার কি। কিন্তু তার প্রতিনিধিরা কোনো কথা শোনেনি। অবশেষে যুদ্ধ যখন চাপানো হয়, এছাড়া তার কাছে বীর পুরুষের মতো মোকাবেলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই স্বল্প সংখ্যক মুসলমান, যাদের সংখ্যা 70 বা 72 হবে যেভাবে আমি বলেছি, তারা তাদের মোকাবেলায় ছিল এক বিশাল সৈন্যবাহিনী, তো এদের মোকাবেলা করা তো এই 70-72 জন্য কোনোভাবে সম্ভব ছিল না। এক পবিত্র উদ্দেশ্য এবং লক্ষ্যে যেভাবে মসীমদ লিখেছেন, এর জন্য তারা জীবন বাজি রেখেছেন, একে একে তারা শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাআলারও প্রতিশোধ নেওয়ার নিজস্ব রীতি আছে, যেভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে হত্যার প্রতিশোধ নেবেন। আল্লাহ তাআলা প্রতিশোধ নিয়েছেন। ইয়াজিদ সাময়িক, ইয়াজিদ বাহ্যত সাময়িক সফলতা লাভ করেছে। প্রশ্ন হল, ইয়াজিদের নেকির কারণে কি আজকে কেউ তাকে স্মরণ করে? যদি তার সুখ্যাতি থাকত, তাহলে মুসলমান নিজেদের নাম ইয়াজিদই রাখত, কিন্তু কোনো ব্যক্তি নিজের বাচ্চার নাম আজ আর ইয়াজিদ রাখে না। তাকে মানুষ শুধু সেই নামেই চিনে যে নাম হযরত মসীহ মওউদ ব্যবহার করেছেন, অর্থাৎ ইয়াজিদ পলিদ, অর্থাৎ নোংরা ইয়াজিদ। হযরত ইমাম হুসাইনের জীবনের একটি উদ্দেশ্য ছিল, তিনি রাষ্ট্র ক্ষমতার কোন লোভ রাখতেন না, লিপ্সা ছিল না, তিনি সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তা তিনি করেছেন। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এর সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে এই নীতির সমর্থনে ইমাম হুসাইন দণ্ডায়মান হয়েছিলেন, অর্থাৎ খেলাফতের নির্বাচনের অধিকার রাষ্ট্রবাসীদের, জামাতের। কোন ছেলে পিতাকে উত্তরাধিকার হিসাবে অধিকার দিতে পারে না। তিনি বলেন যে এই নীতি আজও সেভাবেই পবিত্র যেভাবে পূর্বে পবিত্র ছিল, বরং হযরত ইমাম হুসাইনের শাহাদত এই অধিকারকে আরো স্পষ্ট করেছে। অতএব সাফল্য লাভ করেছেন হযরত ইমাম হুসাইন, ইয়াজিদ নয়। আর আল্লাহ তাআলা আরো একভাবে প্রতিশোধ নিয়েছেন, আর দেখুন সেই প্রতিশোধ কত ভয়াবহ। এই সম্পর্কে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু তার বই খেলাফতের আশেদায় লিখেছেন এবং এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন যে ইতিহাসে লেখা আছে যে ইয়াজিদের ইন্তেকালের পর তার ছেলে যখন সিংহাসনে আসীন হয়, তার নাম, দাদার নাম অনুসারে মুয়াবিয়াই ছিল, সে ব্যক্তি বয়াত নেওয়ার পর ঘরে চলে যান, 40 দিন ঘর থেকে বের হননি। একদিন বেরিয়ে আসেন, মেম্বারে দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে বক্তৃতা করেন যে আমার হাতে তোমরা বয়াত করেছ, কিন্তু এই জন্য নয় যে আমি নিজেকে বয়াত নেওয়ার যোগ্য মনে করি, বরং বয়াত নিয়েছি এজন্য যেন তোমাদের ভিতর ভেদাভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তখন থেকে আজ পর্যন্ত ঘরে আমি এটি ভাবতে থাকি যে তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি বয়াত নেওয়ার যোগ্য থাকে তাহলে সেই ইমারত আমি তার হাতে সুপোর্ট করে দায়িত্ব মুক্ত হতে চাই, কিন্তু ভাবা সত্ত্বেও তোমাদের মাঝে আমি এমন কোনো ব্যক্তি খুঁজে পাইনি। তাই হে মানব সকল, মনোযোগ সহকারে শুনো যে আমি এর যোগ্য নই। আর আমি কথা বলতে চাই যে আমার পিতা এবং আমার দাদাও এই পদের যোগ্য ছিল না। আমার পিতা হোসাইনের তুলনায় বড় নিম্নমানের মানুষ ছিল, নিচ ছিল, আর তার পিতা হাসান হুসাইনের পিতার তুলনায় নিম্নমানের মানুষ ছিল। আলী রাদিয়াল্লাহ আনহু নিজ সময়ে খেলাফতের যোগ্য ছিলেন, আর এরপর আমার পিতা এবং দাদার তুলনায় হাসান হুসাইন খেলাফতের বেশি যোগ্য ছিল। তাই এই ইমারত থেকে আমি অব্যাহতি নিচ্ছি। তো দেখুন কিভাবে ছেলে এই কথাগুলো বলে পিতা এবং দাদার মুখে চপেটাঘাত করেছে। এটি এই জন্য যে তার হৃদয়ে ক্ষুধাভীতি ছিল, তাকেও আর কিছু স্পন্দন ছিল তার হৃদয়ে। বস্তুবাদী মানুষের ঘরেও কিছু নেক সন্তান এবং সত্যের পূজারী ন্যায়পরায়ণ সন্তান সন্ততি হয়েই থাকে। তিনি বলেন যে এটি তোমাদের ইচ্ছার উপর আমি ছেড়ে দিচ্ছি, যে যার হাতে চাও বয়াত নিতে পারো। তা পর্দার পিছনে দাঁড়িয়ে মা তার বক্তৃতা শুনছিলেন। ছেলের কথা শুনে মা ক্রোধের সাথে বলেন যে দুর্ভাগা, পরিবারের নাক কাটিয়েছিস এবং সম্মানকে বদলিত করেছিস বংশের। মাকে বলেন যে যা সত্য ছিল তা আমি বললাম, আপনি যা ইচ্ছা বলতে পারেন। এরপর সেই ছেলে ঘরে যায়, ঘর থেকে আর বের হয়নি, আর কয়েকদিনের মাথায় তার ইন্তেকাল হয়। তো এটি এই কথার কত বড় প্রমাণ যে এজিদের খেলাফত সম্পর্কে অন্যদের ঐক্যমত তো দূরের কথা, তার নিজের ছেলেও একমত ছিল না। কোন লোভের কারণে ছেলে এমনটি করেনি বা কোন বিরোধিতার ভয়ে তার ছেলে এমন করেনি, বরং সে নিষ্ঠার সাথে চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত করেছে যে আলীর অধিকার বেশি ছিল আমার দাদার তুলনায়, আর হাসান হুসাইনের অধিকার বেশি ছিল আমার পিতার তুলনায়, আর আমি এই বোঝা নিজ কাঁধে বহনের জন্য প্রস্তুত নই। অতএব মুয়াবিয়ার ইয়াজিদকে নিযুক্ত করা এটি নির্বাচন আখ্যায়িত হতে পারে না। কোন ব্যক্তির তুলনায় বড় লাঞ্ছন আর কি হতে পারে যে সন্তান স্বয়ং পিতার স্বরূপ মানুষের সামনে উন্মোচন করে পিতাকে নিজ প্রমাণ করছে। অতএব হযরত ইমাম হুসাইনের ত্যাগ, তার কোরবানি অনেক শিক্ষা আমাদের জন্য রেখে গেছে। নিজের অধিকার, নিজের জীবন বাজি রেখে পৃথিবীতে সত্যের প্রসার করেছেন, সত্য প্রতিষ্ঠিত করেছেন। দোয়ার মাধ্যমে সবসময় আমাদের খোদার কাছে সাহায্য চাওয়া উচিত, যেন তিনি সর্বদা আমাদের সঠিক পথে বা সিরাতের মুস্তাকিমে পরিচালিত করেন। এর জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে হযরত ইমাম হুসাইন, সেখানে তিনি বলেন হযরত ঈসা আলাইহিস সালামকে তুলনা করা হয়েছে হযরত হুসাইনের সাথে, আর সেখানে ইস্তিয়ারা দার ইস্তিয়ারা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ সাদৃশ্য বর্ণনা করেছেন, অর্থাৎ আগত মসীহ অর্থাৎ মসীহ মওউদ এক অর্থে হযরত ইমাম হুসাইনের সাথে সাদৃশ্য রাখবেন, তার মতো হবেন। কিন্তু হযরত মসীহ মওউদের যুগে ইনশাআল্লাহ সেই সমস্ত কথার পুনরাবৃত্তি হবে না, এই হৃদয় বিদারক কথার পুনরাবৃত্তি হবে না, এটি ঐশীদাকদের সেই সমস্ত কথার পুনরাবৃত্তি হবে না যার কারণে ইসলাম একবার দুর্বল হয়েছে। কিন্তু আমাদেরকে দোয়ার প্রতি মনোযোগী থাকতে হবে, যেন আমরা সেই সমস্ত কথা থেকে মুক্ত থাকতে পারে যা ইমানের ক্ষেত্রে হোঁচটের কারণ হতে পারে। আমি পূর্বে বলেছি খোদা তালা পূর্বে যে সমস্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মসিমদের যুগে আবার সেই কথাগুলোর পুনরাবৃত্তি হবে না। মসিমদের যুগের একটি রীতি হল খেলাফত অব্যাহত থাকা, রীতি অনুসারে খেলাফতের নির্বাচন হবে। রসুল্লাহ সাল্লা ইসলামের ভবিষ্যৎবাণী করেছেন যে মসি এবং মাহদির পর খেলাফতের ধারা অব্যাহত থাকবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামও এর ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন যে এই সমস্ত হৃদয় বিদারক কথা পুনরাবৃত্তি হতে পারে না। কিভাবে? তিনি বলেন যে প্রথম আদম জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু আমার নাম আল্লাহ তাআলা আদম রেখেছেন। এর উদ্দেশ্য হল আওলাদের সন্তানদের জান্নাতে প্রবেশের একটা নতুন পথ যেন উন্মোচিত হয়। তিনি আবার বলেন যে প্রথম ঈসাকে ইহুদিরা ক্রুশে ঝুলিয়েছে, আমার নাম আল্লাহ ঈসা রেখেছেন, আর এর মাধ্যমে ক্রুশ ভঙ্গ করার, ক্রুশকে চূর্ণ বিচূর্ণ করার আল্লাহ ব্যবস্থা করেছেন। অতএব প্রথমবারের ব্যর্থতাকে দ্বিতীয়বারের সফলতায় আল্লাহ তালা পরিবর্তন করবেন। প্রথম হুসাইনকে ইয়াজিদ সত্য বলার কারণে যদি হত্যা করে থাকে, তাহলে দ্বিতীয় হুসাইনের মাধ্যমে আল্লাহ তালা ইয়াজিদের বাহিনীকে পরাজিত করবেন, পরাস্ত করবেন। অতএব আমরা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। মহরমের মাস যদি শিক্ষণীয় কিছু নিজের ভিতর রাখে, তাহলে তা হল আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের জন্য যেন আমরা দরুদ পড়তে থাকি। যুগের ইমামের যে লক্ষ্য তা অর্জনের জন্য দরুদ এবং দোয়া করতে হবে, এবং নিজেদের ব্যবহারিক অবস্থায় পবিত্র পরিবর্তন এনে নিজেদের ভূমিকা আমাদের পালন করতে হবে। সেই চেষ্টা আপনারা অব্যাহত রাখুন। আর ইয়াজিদ প্রকৃতির লোকদের সামনে অবিচল থেকে সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকুন। নিশ্চয় এবার ইয়াজিদ সফল হবে না, বরং হুসাইনি বৈশিষ্ট্যই বরং হুসাইনি সফল হবেন। দৃঢ়চিত্ততা অবিচলতার শক্তিও আল্লাহর সাহায্যেই আসে, আর আল্লাহর সাহায্যের জন্য আল্লাহ তাআলা দোয়া এবং ধৈর্যের নির্দেশ দিয়েছেন। ধৈর্য শুধু জুলুম এবং অত্যাচার সহ্য করার নামই নয়, বা যে জুলুম হয় তার জন্য চুপ করে বসে থাকার নামে ধৈর্য নয়, বরং দৃঢ়চিত্ততার সাথে নেক কাজ অব্যাহত রাখা, আর কোন প্রকারের ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সত্য প্রচার করে যাওয়া, এটিও এক প্রকারের ধৈর্য। অতএব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য প্রকাশের যেই আদর্শ, সত্য প্রচারের যে আদর্শ রেখে গেছেন, তা সবসময় আঁকড়ে ধরে রাখতে হবে আমাদের। যদি এর উপর আমরা প্রতিষ্ঠিত থাকি, তাহলে আমরা সেই বিজয়ের অংশ হব যা মসিহদের জন্য অবধারিত। দোয়া গৃহীত হওয়ার জন্য দরুদ শরীফের গুরুত্ব অপরিসীম। হযরত মসিহ মওউদ এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হাদিসেও এর উপর অনেক জোর দেয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হল কোরআনে করিমে আল্লাহ তাআলা দরুদের প্রতি মনোযোগ আকৃষ্ট করেছেন, আকর্ষণ করেছেন। তাই আমাদের দরুদের প্রতি মনোযোগী থাকতে হবে, আর এ মাসে বিশেষ করে এদিকে দৃষ্টি থাকা চাই। বিশেষ করে একবার খলিফাতুল মসীহ রাবে এর বিশেষ তারিখ করেছিলেন। আমি এর পুনরাবৃত্তি করছি, আবার স্মরণ করাচ্ছি যে এই মাসে অজস্র ধারায় আপনারা দরুদ শরীফ পাঠ করুন। এটি কারবালার ঘটনায় আবেগ প্রকাশের সবচেয়ে উত্তম ভাষা, এটি যা জুলমকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে খোদার সাহায্য চাওয়ার একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত এই দরুদ তার দৈহিক এবং আধ্যাত্মিক বংশের প্রশান্তির কারণ হয় এবং উন্নতির বিভিন্ন দৃষ্টান্ত আমরা দেখি, দৃশ্য আমরা দেখি। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়দের প্রতি ভালোবাসার এটি একটি উত্তম বহির প্রকাশ। আর এই যুগে তার নিষ্ঠাবান প্রেমিক হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের প্রেরিত হওয়ার উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে দরুদ শরীফ অশেষ বরকত এবং কল্যাণের উপকরণ নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনগুলোতে বিশেষ করে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আর এই দরুদ আমাদের নিজেদের জন্য ইনশাআল্লাহ কল্যাণের কারণ হবে, কল্যাণ বয়ে আনবে। শেষের দিকে আমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র পদমর্যাদা সম্পর্কে মসীহ মওউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি পাঠ করব, যা প্রত্যেক আহমদীকে সবসময় দৃষ্টিগোচর রাখা চাই যে মসীহ মওউদ ইসলাম হযরত ইমাম হুসাইনকে কি পদমর্যাদা দিয়েছেন, কোন দৃষ্টিতে দেখতেন। তিনি বলেন যে এক ব্যক্তি আসলে সংবাদ দিয়েছিল যে ইমাম হুসাইনের পবিত্র পদমর্যাদা সম্পর্কে কোন আহমদি ভুল কথা বলেছে। মসীহ ইসলাম বলেন যে আমি সংবাদ পেয়েছি যে কোন কোন নির্বোধ যারা নিজেরা আমার জামাতের সাথে সম্পর্কের দাবি করে, হযরত ইমাম হুসাইন সম্পর্কে এ কথা বলে যে নাউজুবিল্লাহ, হযরত ইমাম হুসাইন যুগের খলিফা অর্থাৎ ইজিদের হাতে বয়াত করেননি, তাই বিদ্রোহী ছিলেন আর ইজিদ সত্যের উপর ছিল। লানাতুল্লাহ আলাল কাযিবিন, আমি আশা করি না যে আমার জামাতের কোন মুত্তাকি ব্যক্তির মুখে এমন নোংরা শব্দ উচ্চারিত হতে পারে। যাই হোক, আমি এই বিজ্ঞাপনের মাধ্যমে আমার জামাতকে অবহিত করছি যে আমরা বিশ্বাস রাখি যে ইজিদ এক নোংরা স্বভাবের দুনিয়ার কীট এবং পাষাণ ছিল। যেই অর্থে কাউকে মোমেন বলা হয় সেই অর্থ সেই বৈশিষ্ট্য তার ছিল না। মোমেন হওয়া কোনো সহজ বিষয় নয়। আল্লাহ তাআলা এমন ব্যক্তি সম্পর্কে বলেন যে কালাতিল আরাব আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মোমেন তারা যাদের কর্ম যাদের ইমানের সাক্ষী হয়ে থাকে, যাদের হৃদয়ে ইমান খচিত হয়, যারা খোদা এবং তার সন্তুষ্টিকে সবকিছুর উপর প্রাধান্য দেয় আর তাকওয়ার সুখ এবং সংকীর্ণ পথ খোদা সন্তুষ্টির জন্য অবলম্বন করে এবং তার ভালোবাসায় বিলীন হয়। আর সব এমন সবকিছু যা মূর্তির বা প্রতিমার মতো খোদা তালার ভালোবাসার পথে বাদ সাধে, তা চারিত্রিক অবস্থা হোক বা মানুষের নোংরা কর্ম হোক বা ঔদাসীন্য হোক, এসব কিছু থেকে সে নিজেকে দূরে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য ইয়াজিদের বৈশিষ্ট্য ছিল না, দুনিয়ার আকর্ষণ তাকে অন্ধ করেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যিনি পবিত্রকারী এবং পবিত্র ছিলেন, নিঃসন্দেহে তিনি সেই সকল মনোনীত লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পরিচ্ছন্ন করেন এবং তার ভালোবাসায় তিনি তাদের পরিপূর্ণ করেন। নিঃসন্দেহে বেহেশতের নেতাদের অন্তর্গত তার প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ রাখা ইমান নষ্ট হওয়ার কারণ। আর এই ইমামের তাকওয়া, খোদার প্রতি ভালোবাসা, ধৈর্য, অবিচলতা আমাদের জন্য আদর্শ। আর আমরা এই নিষ্পাপ মহাপুরুষের হেদায়েত যা তিনি পেয়েছেন তার অনুসারে ধ্বংসপ্রাপ্ত সে হৃদয়ে যে তার শত্রু, আর সফল সে ব্যক্তি যে কার্যত তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, তার ইমান এবং চরিত্র বীরত্ব, তাকওয়া এবং দৃঢ়চিত্ততা এবং খোদার ভালোবাসার সমস্ত ছাপ প্রতিফলন হিসাবে পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে যে অবলম্বন করে বরণ করে, যেভাবে এক পরিষ্কার আয়নায় এক সুদর্শন মানুষের চেহারা ফুটে ওঠে এমন মানুষ দুনিয়ার দৃষ্টির আড়ালে, তাদেরকে দুনিয়াদার মানুষ জানে না, দুনিয়ার চোখ তাদের চিনে না, কেননা তারা দুনিয়া বা পৃথিবী থেকে অনেক দূরে। এটি হযরত হুসাইনের শাহাদাতের কারণ, কেননা তাকে দুনিয়া তাকে বোঝার চেষ্টা করা হয়নি বা চেনেনি। এই পৃথিবী কোন পাক এবং মনোনীত ব্যক্তিকে তার যুগে ভালোবেসেছে যে হযরত হুসাইনকে ভালোবাসবে? অতএব হযরত ইমাম হুসাইনের প্রতি অবমাননা এবং তুচ্ছতা ছিল দুর্ভাগ্য এবং ইমানহীনতার পরিচায়ক। আর যে ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বা কোন এমন কোন বুজুর্গ যারা পবিত্র ইমামদের অন্তর্ভুক্ত, তাদের কাউকে যে তার ছেলে দৃষ্টিতে দেখে বা অবমাননাকর কোন শব্দ তাদের সম্পর্কে বলে, এমন ব্যক্তি নিজ ইমানকে নষ্ট করে, কেননা আল্লাহ তাআলা সেই ব্যক্তির শত্রু হয়ে যান যে তার মনোনীত এবং প্রিয়দের শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশের এবং পরিবারের প্রতি ভালোবাসা দেন, সবসময় দরুদ পড়ার তৌফিক দেন। আর এই দোয়াও করুন যে পাকিস্তান এবং পৃথিবীর সেই সমস্ত দেশ যেখানে আল্লাহ এবং রসুলের নামে জুলম এবং অত্যাচার করা হয়, আল্লাহ তালা সে তা দূর করুন। আর এ মাসে বিশেষ করে পাকিস্তান এবং অন্য কিছু স্থানে শিয়া সুন্নি এবং অন্যান্য ফেরকার মাঝে যেই সহিংস ঘটনা ঘটে, পরস্পরকে হত্যা করা হয়, মিটিং মিছিলে সন্ত্রাসী হামলা হয়, আল্লাহ তালা তা থেকে নিরাপদ রাখুন। আর এ মাস যেন মঙ্গলজনকভাবে নিরাপদে পৃথিবীর সমস্ত দেশে কেটে যায় আর নিরাপদ যেন প্রমাণিত হয় মুসলমান দেশগুলোর জন্য। হযরত ইমাম হুসাইনের শাহাদাতের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে যেন এরা অনুধাবন করতে পারে, আর যুগের ইমামকে যেন তারা মান্যকারী এবং ইমামের সত্যায়নকারী যেন সত্যায়নকারীদের যেন অন্তর্ভুক্ত হতে পারে। এখন আমি দুই আফ্রিকান ভাই এবং একজন বাঙালি মহিলার নামাজে জানাজা পড়াবো। তাদের পরিচয় হল আমাদের এক আফ্রিকান বন্ধু জিম্বাবুয়ের অধিবাসী মেহেদি টাপানি সাহেব, ন্যাশনাল সেক্রেটারি তবলিগ ছিলেন তিনি। 15 নভেম্বরে তার ইন্তেকাল হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন থেকে ন্যাশনাল সেক্রেটারি তবলিগ ছিলেন, 1990 সনে বয়াত করেন, আহমদীয়ত গ্রহণ করেন। এরপর সবসময় জামাতি কাজে এগোয়ান বা অগ্রগামী ছিলেন। মসজিদের জমি ক্রয় এবং অফিস বিল্ডিং নির্মাণে কাজ করেছেন। স্ত্রী ছাড়াও 5 ছেলে এবং 2 মেয়ে তিনি রেখে গেছেন, সবাই বিবাহিত। আল্লাহ তালার ফজলে তার ছেলে এবং মেয়ে সবাই আহমদী। তার এক ছেলে হোসেন টাপানি সাহেব জিম্বাবুয়ের খোদ্দামুল আহমদিয়ার প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারিও। তার পুত্রবধূ সেখানে লাজনা এমআইএলআর প্রেসিডেন্ট। তার বয়স ছিল 69 বছর। তার পদমর্যাদা অনুযায়ী দ্বিতীয় জানাজা ডক্টর আলহাজ বাবুকার গেই সাহেবের। তিনি গ্যাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ডক্টর আলহাজ আবু বকর গাই সাহেব, ওনার নাম হল আবু বকর গাই, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। 2 ডিসেম্বর ইন্তেকাল হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1940 সনে বাঞ্জলে জন্মগ্রহণ করেন গ্যাম্বিয়ায়। 1973 মস্কো থেকে জেনারেল মেডিসিনের ডিগ্রি লাভ করেন। দেশের বিভিন্ন হাসপাতালে তিনি কাজ করেছেন। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত নসরত জাহান স্কিমের অধীনে আহমদিয়া মুসলিম হাসপাতালে ডাক্তার হিসাবে কাজ করেছেন তরন্ডমে। তখন তিনি আহমদী ছিলেন না, 2004 সনে বয়াত করেছেন। অত্যন্ত নিবেদিত প্রাণ নিষ্ঠাবান আহমদী ছিলেন। বয়াতের তাৎক্ষণিক পর চাঁদা দেওয়া আরম্ভ করেন। বড় বড় অঙ্ক আল্লাহ তালার পথে ব্যয় করেছেন। প্রাইভেট ক্লিনিক ছিল, অনেক পুরুষ নারীর বিনামূল্যে চিকিৎসা করতেন। খুব সক্রিয় দায়ের আল্লাহ ছিলেন। আজ মানসারুল্লাহ হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। কোরআন করিমের তেলাওয়াত এবং তাহাজ্জুদ রীতিমতো পড়তেন আর সবসময় স্পষ্টভাবে সবসময় বলতেন যে আহমদী হওয়ার পর নিদর্শনমূলকভাবে আধ্যাত্মিক পরিবর্তন এসেছে তার জীবনে। খেলাফতের নিজামের সাথে গভীর এবং দৃষ্টান্তমূলক সম্পর্ক ছিল। খলিফাদের সাথে বড় গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল, তাদের ছবিও নিজের কাছে রেখেছেন। ২০০৯ সনে তিনি মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। তার মৃত্যুর পর পার্লামেন্টের মিটিং হয়, যাতে সমস্ত সরকারি অফিসার, স্পিকার, তার সত্যবাদী এবং জাতির সেবক বিশ্বস্ততা, পরিশ্রমী এবং প্রকৃত মুসলমান হওয়ার কথা স্বীকার করে ভাইস প্রেসিডেন্ট গ্যাম্বিয়ার আমির শাহকে পার্লামেন্টে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানান। ১০ মিনিট সময় দেওয়া হয় তাকে কিছু বলার জন্য। জামাতের কোন আমিরকে পার্লামেন্টে পার্লামেন্টে কোন আমিরের এটি প্রথম বক্তৃতা কোন দেশের পার্লামেন্টে। তার মৃত্যুর পর তার দেহ পার্লামেন্ট হাউস অফ পার্লামেন্টে রাখা হয়, যেখানে ভাইস প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রীরা এবং সংসদ সদস্যরা, বন্ধুরা তার দিদার করেন। সরকারি সম্মানের সাথে তাকে দাফন করা হয়। টেলিভিশনে তার মৃত্যুর সংবাদ প্রচার হয়। তার পরিবারের এক সদস্য পার্লামেন্টের একটি মিটিং এ প্রকাশ্যে বলেন, তিনি অত্যন্ত নিষ্ঠাবান মখলেস আহমদি মুসলমান ছিলেন। তিনি খোদা এবং ইসলামের ৫টি আরাকানের উপর বিশ্বাস রাখতেন আর প্রকৃত মুসলমান ছিলেন। গরিবদের শুধু বিনামূল্যে চিকিৎসা করতেন না, বরং পয়সা দিয়ে সাহায্য করতেন। গ্যাম্বিয়াতে বিভিন্ন সময় জামাতের বিরুদ্ধে হইচই হতে থাকে। ইনি সক্ষম সরকারের মন্ত্রী ছিলেন, এদিক থেকে কিছু জামাতের উপকারও হয়ে থাকে। কেউ যদি মন্ত্রী হয়ে আল্লাহ করুন এমন মানুষ সেখানে আরো সৃষ্টি হন যারা সরকারি বিভিন্ন মহলে বিভিন্ন গণ্ডিতে প্রভাব রাখবে এবং নেক মুত্তাকি এবং জামাতের সেবকও হবে একই সাথে। তৃতীয় জানাজা জনাব মোহতরমা ইজ্জাতুন্নেসা সাহেবের, জনাব আবু আহমদ ভূঁইয়া সাহেবের স্ত্রী, বাংলাদেশের অধিবাসিনী, আমাদের মুরব্বী সিলসিলা মোবাল্লেক সিলসিলা এবং বাংলাদেশের ইনচার্জ জনাব ফিরোজ আলম সাহেবের মাতা। ১৭ নভেম্বর প্রায় ৮৫ বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৭৫ সনে আহমদীয়ত গ্রহণ করেন আর পাঁচ বেলার নামাজ রীতিমতো পড়তেন, তাহাজ্জুদ গুজারছিলেন, নিজের ধর্মীয় বিশ্বাসের উপর নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত থাকতেন। ইবাদতের সময় পবিত্রতার এতটা খেয়াল রাখতেন যে প্রত্যেক নামাজের পূর্বে কাপড় পরিবর্তন করে নামাজ পড়তেন। গ্রামের অধিকাংশ মানুষ তাদের গ্রামে অধিকাংশ মানুষ অশিক্ষিত, কিন্তু তিনি তার বাচ্চাদের শিক্ষার প্রতি গভীর মনোযোগী ছিলেন। গরিবদের দেখাশোনা করতেন, দারিদ্র সত্ত্বেও বংশের অন্যান্য দরিদ্রদের প্রতি যত্নবান ছিলেন। মসিহ মদ এবং আহমদীয়তের খেলাফতে আহমদীয়তের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। দরিদ্ররা যখনই তার সামনে জামাতের বিরুদ্ধে কথা বলত, তিনি এটাই বলতেন, এই উত্তরে দিতেন যে তুমি জানো না যে কোন নেমতকে অস্বীকার করছ। তিনি মুসিয়া ছিলেন, মুসিয়া ওসিয়ত করেছেন। তিনি ৩ ছেলে ৫ মেয়ে রেখে গেছেন। ফিরোজ আলম সাহেব তার এক ছেলে, যিনি এখানে লন্ডনে রয়েছেন। আল্লাহ তালা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন আর সবার শোক সন্তপ্ত পরিবার আত্মীয় স্বজনকে আল্লাহ তালা ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.